এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ 1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশারবাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525 505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, অনুষ্ঠান সূচি বলছি। ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কিছু গান। প্রথমে শুনুন ভারসাম্যপূর্ণ জীবনযাপন, বলছেন নিপা পাণ্ডে। তবে তার পূর্বে চলুন একটি গান শুনি। গানটির গীতিকার শার্লি বিশ্বাস এবং গানটি গেয়েছেন গিলবার্ট সরকার।
পূর্ণ করো শরণ লই যে আমি, পূর্ণ করো শরণ লই যে আমি, খ্রিস্ট জন্ম সুসময় মরি সিদ্ধ করো গো স্বামী। তব প্রজারে মানব রূপে এলে, মুক্তি দিতে তব প্রজারে মানব রূপে এলে, প্রজার চির নরক দায় ক্রুশে তুমি বহিলে। অন্ধকারে যে জাতি ভ্রমিত পাপদলিত কুণ্ডে, অন্ধকারে যে জাতি ভ্রমিত পাপদলিত কুণ্ডে, তাদের তরে প্রেম প্রকাশিলে ভোগিলে অসীম দণ্ডে। এ জীবন প্রভু তুমি যে কিনেছ তোমার রক্ত মূল্যে, এ জীবন প্রভু তুমি যে কিনেছ তোমার রক্ত মূল্যে, পূর্ণ করেছ সদাই তুমি তব আত্মার মূল্যে।
শ্রোতা, নানা কারণে আমাদের শারীরিক সমস্যা হয়। বিভিন্ন কারণে আমরা শরীরের নানা স্থানে ব্যথা অনুভব করি এবং ব্যথায় ভুগে থাকি। প্রায়ই আমরা শারীরিকভাবে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে অথবা কোনোভাবে আহত বা ক্ষত হওয়ার কারণে আমরা ব্যথায় ভুগে থাকি। ব্যথার কারণে আমাদের দেহ যেমন অসুস্থ হয়ে পড়ে, একইভাবে মনও অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় ব্যথা থেকে মুক্তি পেতে হলে আমাদের পুষ্টিকর খাদ্যের পাশাপাশি শারীরিক ব্যায়ামও করতে হবে। মজার ব্যাপার হল, সৃষ্টির সময় থেকেই সৃষ্টিকর্তা আমাদের দেহ ও জীবনে ক্ষত নিরাময়ের এবং ব্যথা সহ্য করার শক্তিটি যুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনি যদি আপনার ব্যথা থেকে বা ক্ষত থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে যেমন পুষ্টিকর খাদ্য খেতে হবে, তেমন উপযুক্ত ব্যায়ামও করতে হবে, এবং একই সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসও রাখতে হবে ও সেই সঙ্গে আপনার প্রিয় বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। প্রিয় বন্ধু, ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায় আজকের বিষয় দীর্ঘস্থায়ী ব্যথা, শিকড় এবং প্রতিকার। নিতম্ব ভাঙা, পিঠে আহত হওয়া এবং একটি অগোছালো মামলা, এই সমস্তই শুরু হয়েছিল এটি বরফ আচ্ছাদিত সিঁড়িতে উঠতে গিয়ে পিছলে পড়ার কারণে। অস্ত্রোপচার এবং ওষুধ জিমের ব্যথার সমাধান দিতে পারেনি। তিনি অভিযোগ করে বললেন, আমি এটি বিশ্বাস করতে পারছি না, একজন নির্বাহীকে তার নগণ্য কাজের জন্য তিরস্কার করা হচ্ছে। আমি উচ্চমাত্রায় ব্যথানাশক ওষুধ নিচ্ছি যা আমার ব্যক্তিত্ব এবং দক্ষতার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে, কিন্তু ব্যথাকে স্পর্শ করতে পারছে না। জিম সবসময় মানসিক চাপের মধ্যে থাকতেন এবং ক্যাফিন ব্যবহার করতেন, আর তার ক্লান্তিকে কাটিয়ে ওঠার জন্য তিনি চিনি মিশ্রিত পানীয় পান করতেন এবং বিষণ্ণতা তার পেছনে লেগেই থাকত। তার রাগ এবং বিষণ্ণতা, সেই সঙ্গে পূর্বে থেকেই তার ব্যথা, সব একসঙ্গে তার বিবাহিত জীবনের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছিল। তার এবং তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তিনি ব্যায়াম ছেড়ে দিয়েছেন এবং তার ওজন বেড়ে গেছে। তার ভ্রমণ ভাড়ার সঙ্গে যুক্ত ছিল ফাস্টফুড, বার্গার, ক্যান্ডি বার এবং বিয়ার। তিনি ডায়াবেটিস এবং স্থূলতার শিকার হয়েছেন, যা তার ব্যথা এবং হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছিল। জিম নিজেকে নিঃসঙ্গ ভেবেছিলেন, কিন্তু তিনি নিঃসঙ্গ ছিলেন না। জটিল এবং দীর্ঘ ব্যথা, এই ব্যথা ছয় মাসের বেশি দিন ধরে চলতে থাকে। 4 কোটির মতো আমেরিকান এটি দ্বারা আক্রান্ত এবং এর সঙ্গে শারীরিকভাবে আহত হওয়া, মাথা ব্যথা, গেঁটে বাত, ক্যান্সার এবং ডায়াবেটিস সম্পর্কিত স্নায়ুর বেদনা যুক্ত থাকে। এটির জন্য ব্যথার অনেক থেরাপি হয় অপর্যাপ্ত অথবা এর কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জিমের গল্পটি দেখায় যে দীর্ঘস্থায়ী ব্যথা আবেগীয়, মনোগত এবং সামাজিক কারণগুলোর সঙ্গে শারীরিক অপমানকে অন্তর্ভুক্ত করে, যা আণবিক স্তরে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ক্ষত সেরে ওঠার পরও ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে, তাই এক অর্থে দীর্ঘস্থায়ী ব্যথা নিজেই একটি স্থায়ী অবস্থার সৃষ্টি করতে পারে। বিশেষ করে এটি পিঠে, ঘাড়ে এবং মাথা ব্যথার ক্ষেত্রে সত্য হতে পারে। 10 জন দীর্ঘস্থায়ী পিঠ ব্যথার রোগীর মধ্যে 7 জনেরই পিঠ ব্যথার শনাক্তযোগ্য শারীরিক কোনো ভিত্তি নেই। কিছু কিছু লোকের শারীরিক আঘাত অথবা শারীরিক অবনতির লক্ষণ আছে, কিন্তু তাদের কোনো ব্যথা হয় না। যারা ভোগেন তাদের ক্ষেত্রে ব্যাপারটি এমন নয় যে তাদের ব্যথা কাল্পনিক। এটি নিউরনের পরিবর্তন হওয়ার বিষয়টি উপস্থাপন করে, যা কোনো কারণ ছাড়াই ব্যথাকে বাড়িয়ে দেয়, কিছুটা ত্রুটিপূর্ণ ধোঁয়া শনাক্তকারীর মতো, যেটাতে আগুন না থাকলেও মেচের নিছক একটি আঘাতে তীক্ষ্ণভাবে আগুন জ্বলে ওঠে। ব্যথা উদ্রেককারী উপাদানগুলো হল এমন কিছু উপাদান যা ব্যথা বাড়ায়, এবং ব্যথা উপশমকারী উপাদানগুলো দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে ব্যথার মাত্রা কমায়। ব্যথা উদ্রেককারীকে এড়িয়ে এবং ব্যথা উপশমকারীকে বৃদ্ধি করে ব্যথার মাত্রাকে মুক্তির দিকে নিয়ে যাওয়া যায়, এবং এমনকি স্নায়ুতন্ত্রকে পুনরায় প্রশিক্ষিত করতে সহায়তা করতে পারে এবং স্থায়ীভাবে তার নিজস্ব ত্রুটিযুক্ত ব্যথা ব্যবস্থার পরিমাণ বন্ধ করে দিতে পারে। এখানে তার কয়েকটি বিষয় তুলে ধরা হল। প্রত্যাশা, ব্যথার পূর্ব অনুভূতি ব্যথার প্রক্রিয়াকে বাড়িয়ে তুলতে পারে। মনস্তাত্ত্বিক বিষয়গুলো ব্যথা উপলব্ধিতে একটি বড় ভূমিকা পালন করে থাকে। যে রোগী ব্যথার আশা করে, তারা যারা আশা করে না তাদের চেয়ে বেশি ব্যথা অনুভব করে থাকে। একটি হতাশাবাদী মনোভাব কষ্টকে বাড়িয়ে তোলে। ইতিবাচক প্রত্যাশাগুলো এবং আশাবাদ মন মেজাজের উন্নতিকারক রাসায়নিক পদার্থসমূহ বৃদ্ধি করে থাকে এবং অসহায়ত্বের অনুভূতি হ্রাস করে থাকে। এটি ক্ষত থেকে দ্রুত আরোগ্যের দিকে পরিচালিত করে, ব্যথার উপলব্ধি কমিয়ে দেয় এবং এমনকি গুরুতর আহত হওয়ার অবস্থা থেকে কাটিয়ে ওঠার ভালো ক্ষমতা দান করে। মানসিক চাপ এবং মন মেজাজ। দীর্ঘস্থায়ী মানসিক চাপ একজন ব্যক্তির ব্যথার বেধি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিপর্যয়কর উদ্বেগ, বিষণ্ণতা, অপরাধবোধ এবং নেতিবাচকতা সবই ব্যথার সংবেদনশীলতা এবং ব্যথার গতিপথকে বাড়িয়ে দেয়, যার ফলে ভুক্তভোগী তার ব্যথার সঙ্গে নেতিবাচক মানসিকতার অর্থ যুক্ত করে। দীর্ঘস্থায়ী ব্যথার অন্তর্নিহিত প্রধান কারণ হল হতাশা। হতাশা বা বিষণ্ণতার চিকিৎসা এবং কৃতজ্ঞতা প্রকাশ ব্যথাকে কমিয়ে দিতে পারে এবং বিদ্যমান ব্যথাকে কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করতে পারে। আপনার জীবনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে চিন্তা করুন এবং সেগুলোর জন্য প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। খাদ্য। সোডা পপ, ক্যাফেইন, পরিশোধিত মিষ্টি, ভাজা খাদ্য এবং অতিরিক্ত পরিমাণে পশুজাত চর্বি শরীরের প্রাথমিক প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক উপাদানগুলো তৈরি হয় যা ব্যথার অনুভূতি বাড়িয়ে দেয়। সেগুলো স্থূলতায় এবং অন্যান্য দীর্ঘস্থায়ী ব্যাধির সৃষ্টি করে যা ব্যথা, আর্থ্রাইটিস, হাড়ের সন্ধিস্থল কঠিন করে তোলে এবং ক্ষত নিরাময় হতে দীর্ঘ সময় নেয়। খাদ্য সমৃদ্ধ সতেজ ফলফলাদি, শাকসবজি, গোটা শস্য, শিম, মটরশুঁটি, জলপাই, আভোকাডো এবং বাদাম, বিশেষ করে আখরোট প্রদাহকে কমিয়ে দেয়। এই সমস্ত খাদ্যে ম্যাগনেশিয়ামসহ মানসিক চাপ কমানোর অনেক পুষ্টি উপাদান রয়েছে। ব্যথা এবং ক্ষতের সঙ্গে সম্পর্কযুক্ত বিষাক্ত উপাদানগুলো দূর করার একটি গুরুত্বপূর্ণ উপায় হল প্রচুর পরিমাণে সতেজ পানি পান করা। ভিটামিন ডি তিন এর সঙ্গে কিছু পরিপূরক উপাদানও কোনো কোনো ধরনের দীর্ঘস্থায়ী ব্যথাকে উপশম করতে পারে। আপনার চিকিৎসক প্রথমে আপনার ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করবেন। ব্যায়াম। নিয়মিত ব্যায়ামে যুক্ত থাকার ফলে আপনার মন মানসিকতার উন্নতি করার জন্য আপনাকে সমর্থ করে তোলে, উদ্বেগ কমিয়ে আনে এবং আপনার নমনীয়তা, সক্রিয় থাকার মাত্রা, মাংসপেশীর শক্তি, অক্সিজেন গ্রহণ এবং রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং ফাইব্রোমিয়ালজিয়ার রোগীদের ব্যথা কমাতে এবং শক্তির মাত্রা উন্নতি করতে পারে। আপনার ডাক্তারদের সঙ্গে কাজ করুন, তবে অবিচল এবং সামঞ্জস্যপূর্ণ হন এবং নিজেকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করুন। সূর্যরশ্মি পাওয়ার জন্য ঘরের বাইরে খোলা জায়গায় ব্যায়াম করুন। নিদ্রা। ব্যায়াম এবং সূর্যকিরণ গভীর ঘুমের একটি কার্যকর নকশা গঠন করতে সহায়তা করতে পারে। নিয়মিত গভীর ঘুম মন মেজাজের উন্নতি ঘটাতে পারে এবং ব্যথার অনুভূতিকে দমন করতে পারে। ক্যাফেইন, অ্যালকোহল এবং শেষ রাতের দিকে আহার রাতের একটি ভালো বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারে। যোগাযোগ স্থাপন। যারা আপনার চেয়ে কম সৌভাগ্যবান তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আপনার নিজের চ্যালেঞ্জের প্রেক্ষাপট থেকে এবং আপনার ব্যথা থেকে আপনার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেবার এটি একটি মহৎ উপায়। আপনার আরোগ্যের যাত্রাপথের উত্থান পতনের সময়ে শক্তি অর্জনের জন্য আপনার চারপাশে উৎসাহ দানকারী লোকদের দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখুন। সহজলভ্য চিকিৎসা প্রযুক্তির সহায়তা এবং নির্দেশনার জন্য আপনার ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা অনুশীলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখুন। সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ রাখুন, তিনি আমাদের শক্তি এবং সান্ত্বনা দেবার প্রতিজ্ঞা করেছেন এবং ব্যথাকে কাটিয়ে উঠতে ও ব্যথা কমাতে আমাদের নানা রকমের কৌশলগুলো দিয়েছেন। প্রিয় শ্রোতা, দীর্ঘস্থায়ী ব্যথা, শিকড় এবং প্রতিকার এ বিষয়ে জীবন্ত বাক্য। আমরা দুঃখ কষ্টের একটি জগতে বাস করি। শয়তান, পাপ এবং আমাদের নিজেদের ও অন্য লোকদের মন্দ মনোনয়নের কারণে আমরা দুঃখ কষ্ট পাই। কারণ যাই হোক না কেন, সৃষ্টিকর্তা আমাদের যত্ন নেন এবং আমাদের জন্য তাঁর একটি পরিকল্পনা আছে। বাইবেল দুঃখ কষ্ট থেকে মুক্তির গল্প বর্ণনা করে এবং যারা দুঃখ কষ্টের মধ্যে টিকে ছিল তাদের গল্প বর্ণনা করে। সৃষ্টিকর্তার উপর নির্ভর করায় তিনি তাঁর যত্নে আমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর আমাদের পরিপক্ক, সুস্থির এবং সবল বদ্ধমূল করতে পারেন। প্রথম পিতর 5:10। দুঃখ কষ্টের ব্যাপারে আপনার ভার সৃষ্টিকর্তার উপরে ফেলে দিন এবং তাঁর পরিচালনায় আস্থা রাখুন, আর তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। গীতসংহিতা 55:22। স্বর্গে বা জান্নাতে সমস্ত ব্যথার অবসান ঘটবে, সেখানে আমার পবিত্র পর্বতের কোনো স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না। যেশাইয় 65:25। এই কথা জেনে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। রোমিও 8:18। মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্বাস্থ্য দান করুন। আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য, বলছেন ফিলিপ পান্ডে।
প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয় ঈসা আল মসিহ বা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমরা তাঁর রোমাঞ্চকর আগমনের প্রাথমিক কিছু কথা শুনছিলাম। আমরা জেনেছিলাম যে তিনি এই পৃথিবীতে যখন আসবেন তখন পৃথিবীর সমস্ত প্রাণী তাঁকে দেখতে পাবে, তিনি আপনাকে এবং আমাকে নিতে আসবেন। আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় বন্ধু, আপনি যখন প্রকাশিত বাক্যের দিকে তাকাবেন তখন দেখবেন যে পুস্তকটি সব সময় তাঁর আগমনকে অত্যন্ত জাঁকজমকসহ রাজার আগমন হিসেবে চিত্রায়িত করেছে। প্রকাশিত বাক্য 19:11 এভাবে লেখা আছে, পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেত বর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। প্রকাশিত বাক্য 19:14 লেখা আছে, আর স্বর্গস্থ সৈন্যগণ তাঁহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে অশ্বারোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। পবিত্র বাইবেল বা ইঞ্জিল শরীফ কেন ঈসা আল মসিহ বা যীশু খ্রিস্টের আগমনকে একটি সাদা ঘোড়ায় চড়ে আগমন হিসেবে চিত্রায়িত করে? সাদা ঘোড়ার এই প্রতীক দ্বারা কি বোঝানো হয়েছে? একটি সাদা ঘোড়া হল পবিত্র, বিজয় এবং বিজয় আনন্দের প্রতীক। যীশু খ্রিস্ট বা ঈসা আল মসিহ যখন তাঁর মাথায় একটি সোনার মুকুট পরে সাদা ঘোড়ায় চড়ে আসছেন তখন তিনি একজন বিজয়ী সেনানায়ক হিসেবে চিত্রিত হন।
তাঁর আগমন সমস্ত মন্দ শক্তিকে পরাজয়কারী আগমন হিসেবে চিত্রিত হয়েছে। প্রকাশিত বাক্য খুবই সহজ সরল, যীশুখ্রিস্ট বা ঈসা আল মসির আগমন বিজয়বেশে, বিজয়দৃপ্তভাবে এবং গৌরবের সঙ্গে হবে। প্রকাশিত বাক্য ১১ অধ্যায় ১৫ পদ বলে, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রিস্টের হইল এবং তিনি যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন। যীশুখ্রিস্ট বা ঈসা আল মসিহ যখন আসবেন তখন খ্রিস্টের সঙ্গে শয়তানের মহাসংঘর্ষ শেষ হয়ে যাবে, পাপ এবং পাপীরা আর থাকবে না। যীশুর বা ঈসার আগমন কোনো রহস্যময় আগমন নয়, তিনি গোটা মহাবিশ্বের উপরে রাজত্ব করতে আসবেন। তিনি মুক্তিপ্রাপ্ত সকলের কাছ থেকে যুগে যুগে প্রশংসা ও আরাধনা পাবার জন্য আসবেন। প্রিয় বন্ধু, দ্বিতীয় আগমন সম্পর্কে অনেকেই বিশেষ করে দুটি প্রশ্ন করে থাকেন। প্রশ্ন দুটি হল, ঈসা আল মসি দ্বিতীয়বার যখন আসবেন তখন কিভাবে আসবেন? দ্বিতীয়টি, তিনি যখন আসবেন তখন কিভাবে আমি জানব যে আমি প্রস্তুত? পাক কিতাব, পবিত্র বাইবেল বা ইঞ্জিল শরীফ এই প্রশ্ন দুটির উত্তর খুবই স্পষ্টভাবে দিয়ে থাকে। শেষকাল সম্পর্কিত সৃষ্টিকর্তার পরিকল্পনা তাঁর বাক্যে বা কালামে প্রকাশ করা হয়েছে। পাক কিতাব, পবিত্র বাইবেল সুস্পষ্ট। যীশুখ্রিস্ট বা ঈসা আল মসিহ তাঁর আগমনের পূর্বে যে সমস্ত প্রতারণা হবে সেগুলোর মধ্যে একটি সম্পর্কে এইভাবে আমাদের সতর্ক করেছেন, তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখো ওই স্থানে, দেখো এই স্থানে, যাইও না, পশ্চাৎগমন করিও না। এটি পাওয়া যায় পবিত্র বাইবেল বা ইঞ্জিল শরীফের লুক লিখিত সুসমাচারের ১৭ অধ্যায় ২৩ পদের। অন্য কথায়, কেউ যদি বলে কয়েকজনকে মনোনীত করতে যীশু বা ঈসা গোপনে আসছেন, অথবা তিনি কোনো স্থানে পৃথিবীর যে কোনো জায়গায় আবির্ভূত হতে যাচ্ছেন, তখন আমরা বুঝতে পারি যে এই দাবিগুলো মিথ্যা। কেউ কেউ হয়তো বলতে পারে তিনি এখানে টোকিওতে অথবা নিউ ইয়র্কে অথবা নিকটস্থ কোনো বড় শহরের নাম বলতে পারে। কেউ কেউ হয়তো বলবে তিনি এখানে অথবা তিনি ওখানে। এই ধরনের প্রচারণার পেছনে ছুটে যাবেন না, কারণ পবিত্র বাইবেল বা ইঞ্জিল শরীফের লুক লিখিত সুখবরের ১৭ অধ্যায় ২৪ পদে যীশুখ্রিস্ট বা ঈসা আল মসি নিজেই বলেছেন, কেননা বিদ্যুৎ যেমন আকাশের নিচে একদিক হইতে চমকাইলে আকাশের নিচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিনে সেই রূপ হইবেন। ঈসা কখনো হঠাৎ নিউ ইয়র্কের কোনো টকশোতে অথবা আশ্চর্য কার্য সাধনকারী হিসেবে প্যারিসের কোনো রাস্তায় আবির্ভূত হবেন না, এ জগতের কোনো গুরুত্বপূর্ণ রাস্তায় তিনি হাঁটবেন না, তিনি আর কখনো তাঁর হাত উঁচু করে বলবেন না, আমি যীশুখ্রিস্ট বা ঈসা আল মসিহ। বিদ্যুৎ যেমন চমকালে তার আলো আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছায়, দ্বিতীয় আগমনে তিনি সেভাবেই আসছেন। খ্রিস্ট বা ঈসা স্বর্গ থেকে নিচে নেমে আসছেন, তিনি নিচের থেকে উত্থিত হবেন না। খ্রিস্ট গৌরবময় প্রতাপের সঙ্গে আসছেন। তবে কোনো একজন ব্যক্তি বলেন, এই সমস্ত বোঝার চেষ্টা করা কি সত্যি সত্যিই প্রয়োজনীয়? আমি যদি শুধু যীশুখ্রিস্ট বা ঈসা মসিহকে ভালোবাসি সেটিই কি যথেষ্ট হবে না? শয়তান লোকদের প্রতারণা করার চেষ্টা করছে এবং তার দ্বারা অনেকে প্রতারিত হয়েছে। শয়তান একজন মহাপ্রতারক, লক্ষ লক্ষ লোককে ধ্বংসের দিকে পরিচালিত করতে সে সত্যকে নকল করে, কিন্তু যীশুখ্রিস্ট বা ঈসা আল মসিহ স্পষ্টভাবেই তাঁর নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন। খ্রিস্টের আগমন কোনো রূপকভাবে নয়, বরং আক্ষরিকভাবেই হবে। পবিত্র বাইবেলের প্রেরিত ১ অধ্যায় ১১ পদে লেখা আছে, যীশুখ্রিস্ট বা ঈসা আল মসিহ স্বর্গারোহণ করেন, মাধ্যাকর্ষণ শক্তি তাঁকে নিচে টেনে রাখতে পারেনি, তিনি উচ্চে, আরও উচ্চে এবং অনেক অনেক উপরে উঠে স্বর্গে চলে গেছেন। ঈসা মসির বা যীশুর শিষ্যরা যখন এক দৃষ্টিতে তার ঊর্ধ্বগমনের দিকে তাকিয়েছিলেন, পাক কিতাব ইঞ্জিল শরীফ বা পবিত্র বাইবেল বলে, এই যে যীশু বা ঈসা আল মসি তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। শিষ্যরা তাঁকে চলে যেতে দেখেছিল আর তারা তাঁকে ফিরে আসতেও দেখবে। একজন সত্য যিশু বা ঈসা বেহেস্তে আরোহণ করেছেন, সেই সত্য ঈসা আল মসিহ আবার ফিরে আসছেন। এই ঈসা বা যিশু খ্রিস্টই অসুস্থ পীড়িতদের সুস্থ করেছেন। এই ঈসা বা যিশু খ্রিস্টই 5,000 লোককে খাবার খাইয়েছিলেন। ইনি সেই ঈসা বা যিশু যিনি মৃত্যু থেকে উঠেছিলেন। ইনি সেই যিশু বা ঈসা যিনি স্বর্গারোহণ করেছিলেন এবং ফিরে আসছেন। যিশু খ্রিস্ট বা ঈসা আল মসির আগমনের ঘটনাটি হবে চাক্ষুষ বা দৃশ্যমান আগমনের ঘটনা। পাঁক কিতাব পবিত্র বাইবেল বলে যিশু বা ঈসা আল মসির আগমন একটি দৃশ্যমান ঘটনা হবে। প্রিয় শ্রোতা, প্রকাশিত বাক্য 1:7 বলে দেয় যে যিশু বা ঈসা মসিহ যখন আসবেন তখন কতজন লোক তাঁকে দেখবে। প্রত্যেক চক্ষু অর্থাৎ পৃথিবীর সবাই তাকে দেখবে। কে তাকে দেখবে? সবাই তাকে দেখবে। যিশু খ্রিস্ট বা ঈসা মসিহ কি মাত্র কয়েকজন মনোনীত লোকের জন্য গোপনে আসবেন? পাক কিতাব পবিত্র বাইবেল এ ব্যাপারে কি বলে? পাক কিতাব বলে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন আর প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে। যিশু বা ঈসা মসির আগমন হল একটি সত্য ঘটনা যা সত্যি সত্যি ঘটবে। ঈসা মসির আগমন হবে একটি দৃশ্যমান ঘটনা। পাঁক কিতাব পবিত্র বাইবেল আরও বলে যিশু খ্রিস্ট বা ঈসা আল মসির ঘটনা হবে একটি শ্রবণযোগ্য ঘটনাও। পাঁক কিতাব বাইবেলের প্রথম থিসলনিকীয় 4:16 লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্ট মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। এটি হল সুসংবাদ। তিনি সত্যি সত্যি আসবেন, আক্ষরিক অর্থেই আসবেন। স্বয়ং যিশু বা ঈসা মসিহ আসবেন, তিনি দৃশ্যমান হয়ে আসবেন আর প্রত্যেক চক্ষুই তাঁকে দেখবে। এটি হল সুসংবাদ। তিনি আনন্দধ্বনি সহকারে আসবেন, প্রতিটি কর্ণ সেই আনন্দধ্বনি শুনবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ঈসা মসিহ বা যিশু খ্রিস্টের আগমন সম্পর্কে শুনলাম। আজ আমরা জানলাম যিশু বা ঈসা মসির আগমন কোনো গোপন আগমন হবে না। তার আগমন হবে একটি চাক্ষুষ ঘটনা যা পৃথিবীর সকলেই দেখবে। তার আগমনের আনন্দধ্বনি সবাই শুনতে পাবে। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমরা যিশু খ্রিস্টের আগমনের সময়কার আরও কিছু চিত্তাকর্ষক ঘটনা সম্পর্কে জানব, আর তা জানার জন্য আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন। মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, জিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, জিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমেন।
এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।